আপনার অনেক সেবা করছে, আমি সংসারের মধ্যে রয়েছি, আমি সেরকম কিছু করতে পারছি না, আমি কি করে আপনার সেবা করতে পারবো? তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে একটি উপদেশ দিয়েছিলেন যে তুমি যখনই সুযোগ পাবে অর্থ জোগাড় করার চেষ্টা করো এবং ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা করে পুরো পৃথিবীতে এই ভগবানের বাণীর প্রচার করো। এর মাধ্যমে তোমার সর্বাধিক কল্যাণ হবে এবং পৃথিবীর যত বাসীরা রয়েছে তাদের কল্যাণ হবে। এই উপদেশ শিল প্রপাতকে দিয়েছে। তো শিল প্রপাত বিভিন্ন রকমভাবে চেষ্টা করছিলেন। তো একবার শিল প্রপাত কলকাতায় একটি জায়গা আছে সীতাকান্ত ব্যানার্জি লেন, আপনাকে নাম শুনেছেন। ওখানে শিল প্রপাত একটা সময় ছিলেন যখন তিনি বসবাস করছিলেন। তো যেখানে প্রপাত যেখানে থাকতেন, প্রপাত এখানে একটি দোতলা বিল্ডিং ছিল এবং তিনতলাতে একটি হল ঘর ছিল, যেটা প্রপাত ভাড়ায় মানে দিয়েছিলেন। তার একজন বন্ধু ছিল যার নাম ছিল দোল গোবিন্দ শাস্ত্রী, তার একজন গুরু ভাই ছিল, তিনি গৃহস্থ ছিলেন এবং তিনি তখন কলকাতার একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো তিনি সেদিনকে প্রবচন দিতে এসেছেন এবং শিল প্রপাত তখন সিঁড়িতে হেঁটে হেঁটে জপ করছেন, যখন প্রপাত গৃহস্থ আশ্রমে আছেন। এবং সেই তার গুরু ভাই তিনি প্রবচন দিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই কথার উপরে যখন তিনি প্রবচন দেওয়ার পরে তিনি যখন আসছেন, এসে শিল প্রপাত তখন অভয়বাবু ওনাকে বলছেন যে অভয়বাবু, আমি তো এই কথার উপরে প্রবচন দিলাম, কিন্তু এটা কি করে সম্ভব হবে যে পৃথিবীর প্রত্যেকটি নগর এবং প্রত্যেকটি গ্রামে কি করে ভগবানের বাণী প্রচারিত হবে, কে সেটা করবে? তখন প্রপাত তিনি হেঁটে হেঁটে সিঁড়িতে জপ করছিলেন, একবার ওই দিকে যাচ্ছেন, তখন তিনি ওনার দিকে তাকিয়ে বললেন যে একজন মূর্খ যার গুরুদেবের বাণীর উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, সে একদিন এটি করে দেখাবে। তো তখন সেই দোল গোবিন্দ শাস্ত্রী ভাবছে যে হয়তো সেই ব্যক্তি আমি হব বা কে করে দেখাবে, এবং তার পরের মুহূর্তে প্রপাত ওনাকে বললেন আর সেই ব্যক্তি আপনি নয়। তো তখন তিনি ভাবছেন যে হ্যাঁ, প্রপাত তিনি একজন গৃহস্থ আশ্রমে রয়েছেন, ওনার তখন পাঁচটি সন্তান ছিল, তার মধ্যে একজন সন্তান ছিল প্রয়াগরাজ যার কিছু মাথার প্রবলেম ছিল, তার স্ত্রী তার সঙ্গে সহযোগিতা করছিল না, কিছু চা বিস্কুট খাওয়ার জন্য তার প্রথম রচিত ভগবদ গীতা তিনি খবর কাগজ এলাকায় বিক্রি করে দিয়েছিলেন, এবং সেই অবস্থায় তিনি ভাবছেন ইনি করে দেখাবেন। তো এই ঘটনা হওয়ার 20 বছর পরে এই দোল গোবিন্দ শাস্ত্রী তিনি কটকের একজন খুব বিখ্যাত প্রফেসর হন, এবং তিনি সেই বিদ্যালয় থেকে এখন বাইরে বেরোচ্ছেন, দেখছেন একজন বিদেশি সন্ন্যাসী কীর্তন করতে করতে পথে হেঁটে যাচ্ছে। তো তখন তিনি সেই ব্যক্তিকে ডাকলেন, আরে ভাই তুমি কে, তুমি এরকম হরিনাম করছো বিদেশি? তখন তিনি একটি গ্রন্থ দেখালেন এবং সেই গ্রন্থের পিছনে কি দেখছেন, শিল প্রভুপাতের ছবি, ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত। তখন দোল গোবিন্দ শাস্ত্রী বললেন আরে অভয়বাবু সেটা করে দেখিয়েছেন। তো আমরা দেখতে পারি শিল প্রভুপাত যখন গৃহস্থ আশ্রমে ছিলেন উনি সবসময় তিনি গুরুদেবের আদেশকে কি করে পালন করবেন সেইটা নিয়ে তিনি মনন করেছিলেন। আমরা প্রসূনকে শুনছিলাম অনঙ্গমন্ডু কি বলছিলেন, শ্রবণ করা চারটি স্তর, তাই না? শ্রবণ, তারপরে কি মনন, তারপরে নিধ্যানম, এবং তারপরে কীর্তনম। তো তিনি সবসময় ভাবছিলেন যে আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছিলেন আমি কি করে পালন করব। তো বারবার শিল প্রভুপাত তিনি স্বপ্ন দেখছিলেন এবং স্বপ্নের মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এসে বলছেন যে তুমি এখন সন্ন্যাস নাও, তুমি এখন প্রচার করো। তো শিল প্রপাত ভাবছেন যে ভেঙে প্রথমে উনি প্রচুর বিস্মিত হয়ে গেছিলেন যে আমি কি সত্যি করে সন্ন্যাস নেব, আমার এখন সংসার রয়েছে, সন্তান আছে, স্ত্রী আছে, কি করে হবে। সেরকম কয়েকবার দেখার পরে উনি ওনার গুরু ভাই ভক্তিবিলাস তীর্থ মহারাজের কাছে যান, যিনি তখন যেহেতু ভক্তি সিদ্ধান্ত চলে যাওয়ার পরে অনেক গৌরী মঠ বিভাজিত হয়ে যায়, বিভিন্ন সব গুরু ভাইরা অন্য অন্য গৌরী মঠের মঠাধীশ হন। উনি বলছিলেন যে আমি এরকম গুরুদেবের কাছে স্বপ্ন পাচ্ছি, তো আমি ভাবছি আমি সন্ন্যাস নেব, তো আমার কি করা উচিত? তো তখন ভক্তিবিলাস তীর্থমার বললেন যে সন্ন্যাস নেওয়া তো ভালো, তার আগে তুমি আমার মঠে যুক্ত হও এবং তুমি আমার মঠের বিভিন্ন কার্যকলাপে আমাকে সাহায্য করো, তাহলে পরে আমারও মঠ থেকে কয়েকজন শিষ্যরা সন্ন্যাস নিয়েছে, তো ভবিষ্যতে তুমিও সন্ন্যাস নিতে পারবে। তো আমরা এখানে তোমাকে থাকার ভালো ব্যবস্থা দেবো, কোনো অসুবিধা নেই, খুব ভালো সুবিধায় থাকবে। তো শিল প্রভুপাদ যখন ওখানে যান তখন উনি বলেন, কিন্তু প্রভুপাদ ওনাকে বলছিলেন, কিন্তু আমি একটি ঘর চাই যেখানে আমি এই গ্রন্থ রচনা করতে চাই, এবং আমার কিছু টাকা পয়সা দরকার যাতে আমি গ্রন্থ ছাপিয়ে এটা বিতরণ করব। কিন্তু কিছু দিন যাচ্ছিল, সময় অতিবাহিত হচ্ছিল, কিন্তু উনি দেখছিলেন যে ভক্তিবিলাস তীর্থ মহারাজ অত গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলছেন, দেখো আমরা আগে বিভিন্ন আচার্যদের সন্দর্ভ রচনা করব, সেগুলোকে ছাপাবো, এবং আরও বেশি বিভিন্ন আচার্যদের টিকা টিপ্পণী আছে, এবং অন্তিমে যদি আমরা কিছু অর্থ বা সময় পাই তাহলে তোমার লেখা আমরা ছাপানোর কথা ভাবব। তখন শিল প্রভুপাদ দেখছিলেন যে ওনার গুরুদেব যে ওনাকে আদেশ দিয়েছেন গ্রন্থ রচনা করে বিতরণ করার, প্রচার করার, সেইটা সম্ভব হয়ে উঠছে না। তখন তিনি কি করবেন ভাবলেন, তো তিনি তখন একা বৃন্দাবনে যাত্রা করেন। এখন বৃন্দাবনে গিয়ে ওখানে তিনি ভাবছিলেন কি করবেন। তখন বৃন্দাবন থেকে দূরে মথুরাতে তার আর একজন গুরু ভাইয়ের একটি মঠ রয়েছে, কেশবজি গৌরী মঠ, যেখানে ভক্তি প্রজ্ঞান কেশব ভারতী মহারাজ তিনি সেখানে ছিলেন। এবং তিনি যখন শিল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎকার করেন তখন তিনি বলেন যে অভয়বাবু আপনি সন্ন্যাস নিন, আপনি গুরুদেবের এই আদেশকে পালন করতে পারবেন, এবং আপনি যতক্ষণ না সন্ন্যাস দেবেন তখন আপনি সম্পূর্ণভাবে এই ভগবানের নাম প্রচার করতে পারবেন না। তো শিল প্রভুপাদ যখন গিয়েছিলেন, তো আজকের দিনেই প্রায় 1959 সাল 17 সেপ্টেম্বর আছে, ইংরেজি তিথি হিসেবে কালকের দিন ছিল, এবং ওটাও বিশ্বরূপ মহোৎসব ছিল। আজকের দিন শিল প্রভুপাদ এবং ওনার আরেকজন গুরু ভাই ছিলেন যার নাম ছিল সনাতন প্রভু, যার বয়স প্রায় 90 বছর ছিল। তো তিনি আর প্রভুপাদ, যার তখন প্রায় বয়স ছিল প্রভুপাদের 6 বছর আগে 64 মতো শিল প্রভুপাদের বয়স ছিল ওই সময়, তখন শিল প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে। এবং তিনি যখন সন্ন্যাস দণ্ড নিয়ে ওখানে বসেছেন তখন খুব কম কয়েকজন ভক্তরা ওখানে ছিল। তখন মানে হঠাৎ করে কেশব ভারতী মহারাজ শিল প্রভুপাদকে অনুরোধ করেন যে আপনি প্রবচন দিন, আপনি কিছু বলুন। জয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেব কি, জগন্নাথ বলে সুব্রতমণি গৌরণে তাই কি। তখন শিল প্রভুপাদকে বলতে বলেছেন, উনি প্রচুর বিস্মিত হয়েছিলেন যে কি বলবেন। তো ওখানে প্রায় কয়েকজন ভক্তরা ছিল, তার মধ্যে হয়তো 1-2 জন তারা ইংরেজি বুঝত, বাকিরা হয়তো কেউ হিন্দি বুঝত, কয়েকজন বাংলা বুঝত। শিল প্রভুপাদ তখন তৎক্ষণাৎ ইংরেজিতে প্রবচন দেওয়া শুরু করলেন। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে তার গুরুদেবের যে আজ্ঞা, গুরুদেবের যে ইচ্ছা ছিল সেইটা প্রজ্বলিত হচ্ছিল। গুরুদেব কি বলেছেন, ইংরেজি ভাষায় পুরো পৃথিবীতে এই ভগবানের নাম, ভগবানের বাণীর প্রচার কর। তো আমরা দেখি শিল প্রভুপাদ আজকের দিন তিনি সন্ন্যাস নেন এবং তিনি পুরো পৃথিবীতে এই ভগবানের বাণী প্রচারিত করেছেন, এবং তার মাধ্যমে আজকে আমাদের এই সৌভাগ্য হয়েছে যে আমাদের জীবনেও আমরা ভগবানকে জানতে পেরেছি, ভগবানের নাম করার কি গুরুত্ব সেটা বুঝতে পেরেছি। এবং আজকের দিন আরেকটি বিশেষ দিন হচ্ছে, কেন? আজকে হচ্ছে হরিদাস ঠাকুরের তীর্থভক্ত দিন। তো হরিদাস ঠাকুরের ব্যাপারে আমরা সংক্ষেপে 10-15 মিনিট কিছু আলোচনা করব। তো আমরা দেখতে পারি যে হরিদাস ঠাকুর তিনি আগের জন্মে কি ছিলেন, ব্রহ্মা ছিলেন, তাই না? তো ব্রহ্মা যখন এই ব্রহ্মবিমোহন লীলা যখন হলো, ব্রহ্মা যখন ভগবান কৃষ্ণের সব গোপ বালক বাছুরদেরকে নিয়ে তিনি লুকিয়ে রেখেছিলেন, এবং ওই লীলা হওয়ার পরে ব্রহ্মা প্রচুর অনুতাপ করছিলেন হৃদয়ের মধ্যে যে আমি কিরকম করে এমন একটি কার্য করলাম যাতে ভগবানকে অসন্তুষ্ট করলাম। তো তিনি জানতেন যে পরবর্তী সময়ে ভগবান খুবই শিগগিরই তিনি আসবেন এবং চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি নবদ্বীপে লীলা বিলাস করবেন। তো ব্রহ্মা কি করেন, তৎসনাৎ তিনি চলে যান অন্তর্দ্বীপে, এবং অন্তর্দ্বীপে গিয়ে তিনি প্রচুর কঠোর তপস্যা করা শুরু করেন। অনেক তপস্যা করতে করতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে ভগবান তিনি তখন গৌর সুন্দর রূপে তাকে দর্শন দেন। তখন বলছে যে তোমার কি অভিলাষ, তুমি কি চাও? তখন ব্রহ্মা বলছে যে প্রভু আপনার কৃপাতে আমি সবকিছু প্রাপ্ত হয়েছি, কিন্তু যেহেতু আমি জড়জগতের জড় কার্যের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাই অনেক সময় আমি আমার আসল যে পথ সেটাকে আমি ভুলে যাই। আপনি আমার কৃপা করুন যে আপনি পরবর্তী লীলায় যখন আসবেন আপনি আমাকে খুবই তুচ্ছ একটি সেবকের ভূমিকা দিন, যাতে আমার মধ্যে কোনো রকমের অহংকার না আসে। মানে জড়জগতে বিভিন্ন জিনিসের থাকলে আমাদের যখন কেউ প্রচুর সুন্দর হয়, প্রচুর ধনী হয়, প্রচুর বিদ্বান হয়, তার প্রচুর নাম হয়, তখন এর মাধ্যমে আমার অনেক সময় অহংকার হয়ে যায়। তা আমার যাতে কখনো অহংকার না আসে, তাই জন্য হরিদাস ঠাকুর তিনি কি হয়েছিলেন, তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। এবং যখন তিনি যবনকুলে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে তিনি ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি ভগবানের নাম করতেন। এবং এক সময় তিনি যখন ফুলিয়ার কাছে শান্তিপুরের কাছে ওখানে এসে বসবাস করছিলেন, ওখানে প্রচুর নাম করছেন, তো ওখানকার যারা মুসলমান মৌলবী ছিল তারা দেখছে ধীরে ধীরে হরিদাস ঠাকুরের প্রচুর নাম বাড়ছে, সে প্রচুর বিখ্যাত হয়ে যাচ্ছে, এবং সে একজন মুসলমান হয়ে সে কি করছে, একজন হিন্দু ভগবানের নাম করছে। তখন তাকে ডেকে আনা হয় নবাবের সামনে। তখন নবাব বলছে, দেখো তুমি তো একজন মুসলমান, তুমি কেন আমাদের সম্প্রদায়ের নাম তুমি মাটিতে মিলিয়ে দিচ্ছ? তখন হরিদাস ঠাকুর বলছেন, দেখুন অনেক হিন্দুরা আছে, তাদের মধ্যে কেউ কেউ মুসলমান হয়ে যায়, তো অনেক মুসলমানের মধ্যে যদি এক দুজন হিন্দু হয়ে যায় তাহলে তাতে ক্ষতি কি আছে, ক্ষতি তো কিছু নেই। কিন্তু এইটা শুনে দেখছে যে সে তর্ক করছে, তখন বলছে যে তুমি যদি এই নাম করা বন্ধ না করো তাহলে কি করা হবে, তোমার প্রাণ দণ্ড আমরা দেবো, তোমাকে আমরা প্রচুর দণ্ড দেবো এবং তোমার প্রচুর বাজে অবস্থা হবে। তখন হরিদাস ঠাকুর কি বলছেন, যে আমার শরীরকে যদি টুকরো টুকরো করে কেটে দেওয়া হয় তবুও প্রত্যেকটি টুকরো থেকে এই নাম বেরোবে, এই নাম আমি কিছুতে ছাড়ব না। এবং তখন কি করা হয়, হরিদাস ঠাকুরকে দণ্ড দেওয়া হয় যে 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হবে, এবং তাকে সবাই বেতের পর বেত মারিয়ে যাচ্ছে, বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুরের কিছুই হচ্ছে না। এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভগবান এরা কি করছে এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। তো আমরা দেখি যে হরিদাস ঠাকুর কত অন্তরঙ্গ পারস্য, যখন মহাপ্রকাশ লীলা হচ্ছিল, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এসে তিনি বিভিন্ন ভক্তদেরকে তার সঙ্গে তিনি কি লীলা আদান প্রদান করেছেন দেখাচ্ছিলেন, তখন তিনি হরিদাস ঠাকুরকে বলছিলেন যে হরিদাস ঠাকুরের কি মহিমা সেটা প্রকাশ করার জন্য বলছে, হরিদাস তোমার মনে আছে যে তোমাকে যখন এরকম নবাব তোমাকে দণ্ড দিয়েছিল এবং তোমাকে বেতের পর বেত দিয়ে আঘাত করা হচ্ছিল এবং তুমি প্রার্থনা করেছিলে ওদের হয়ে, তখন আমি সুদর্শনকে বলছিলাম যে গিয়ে এই পাপীদেরকে তুমি নাশ করে দাও, কিন্তু সুদর্শন কিছু করতে পারছিল না, কারণ তুমি সবসময় প্রার্থনা করছিলে যে ভগবান আপনি এদেরকে রক্ষা করুন, এদের ক্ষমা করে দিন। তখন আমি কি করতাম, আমার কোনো উপায় ছিল না তোমাকে রক্ষা করার, তাই আমি স্বয়ং গিয়ে তোমার উপরে আমি শুয়ে পড়েছিলাম এবং সব বেতের ঘাত আমি আমার পিঠে নিয়েছিলাম। এবং তখন চৈতন্য মহাপ্রভু যখন নিজের বাহির বাস তিনি সরিয়েছিলেন তখন তিনি দেখিয়েছিলেন যে তার পিঠের উপরে প্রত্যেকটি চাবুকের আঘাত চিহ্ন দেখা যাচ্ছে। তো আমরা দেখি ভগবান তিনি তার ভক্তকে কত ভালোবাসেন। এবং হরিদাস ঠাকুর তিনি আমরা দেখতে পারি যে তার জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখি, যখন একবার হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার ওদের সভাতে যখন একবার হরিদাস ঠাকুর গিয়েছিলেন, তখন ওখানকার বিভিন্ন যত শিক্ষিত ব্যক্তিরা ছিল যারা সব বিভিন্ন বেদের উপরে চর্চা করত, তারা ওনাকে অনুরোধ করে যে আপনি তো ভগবানের এত বড় ভক্ত, আপনি একটু ভগবানের নামের ব্যাপারে বলুন, ভগবানের নামের মহিমা, ভগবানের ভক্তির মহিমা করুন। তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে ভগবানের নাম তো অনেক দূর, ভগবানের নামের আভাস, কেউ যদি ভগবানের নামের আভাস অবধি পৌঁছায় তাহলে সেই জন্ম মৃত্যুর চক্কর থেকে সে মুক্তি পেয়ে যাবে। মানে আভাস মানে কিরকম, যেমন উনি উদাহরণ দিচ্ছিলেন যে সকালবেলা যখন সূর্য উদয় হয় ভোরবেলা, আপনার কারা কারা ভোরবেলা ওঠেন, সবাই সূর্য উদয় দেখেছেন? সূর্য ওঠার পূর্বে যেমন আমরা দেখি ব্রহ্ম মুহূর্তের সময় থেকে সূর্য যখন উদয় হচ্ছে, যেমন ব্রহ্ম মুহূর্ত ধরুন 3:30-4 নাগাদ শুরু হয় এবং সূর্য উদিত হয় ধরুন 5:00-5:10 নাগাদ, তো সূর্য উদয় হওয়ার পূর্বেও সূর্যের যে কিরণ আসাতে তাই অন্ধকার দূরীভূত হয়ে যায়, তাই না? এবং ধীরে ধীরে সবকিছু প্রকাশমান হয়। তিনি বলছেন যে ভগবানের নাম প্রকাশিত হওয়ার আগে কেউ যদি ভগবানের নামের আভাসের স্তরেও আসে তাহলেও সেই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যাবে। এবং এটা শুনে বিভিন্ন সব ভক্তরা তার উল্লাসিত হয়ে হরিধ্বনি দিচ্ছিল, হরি বল, জয় হরিনাম কি। এবং তো ওই সময় ওইখানে একজন ব্যক্তি ছিল যে ওখানকার, যেমন এখানে আমার সামনে ক্যাশ কাউন্টার দেখছি, ওখানে একজন ট্যাক্স কালেক্টর ছিল যিনি এসবের হিসাব নিকাশ করতেন, তার নাম ছিল গোপাল চক্রবর্তী। তিনি শুনে প্রচুর বিরক্ত হয়ে গেলেন যে হ্যাঁ, ভগবানের নাম বলছে অনেক জন্ম, ভগবান শাস্ত্রে বলছেন যে কেউ বহু বহু জন্ম নেওয়ার পরে ভগবানকে জানতে পারে, তারপরে সে ভক্তিতে আসতে পারে, এত জন্ম তপস্যা করে ভক্তি করার পরে কেউ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবার, আর এ কিনা বলছে যে ভগবানের নামের আভাস অব্দি কেউ পৌঁছে গেলে সে জন্ম মৃত্যু থেকে উদ্ধার পেতে পারে, আমি এটা বিশ্বাস করি না। তো পরে সে প্রচুর হরিদাস ঠাকুরের তিরস্কার করতে শুরু করে। তখন সে বলে যে আমি তোমাকে এটা চ্যালেঞ্জের বাংলা কি হবে, হ্যাঁ মানে আমি একটি বুঝতে পারছি, মানে একটা পরীক্ষা, আমি যে কেউ যদি দেখায় এটা যে কেউ নামাবস্থাতে ভগবানের এটা যদি না হয় সত্যি তাহলে পরে তোমার নাক আমি কেটে দেব, তাকে বলে হরিদাস ঠাকুরকে। এবং এরকম তাকে অনেক লাঞ্ছিত করে সেই ব্যক্তি যখন যায়, তখন হিরণময় মজুমদার ওখানে দাদা সবাই ছিলেন, তাকে তখন অনেক নিন্দা করে গোপাল চক্রবর্তী এবং ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়, তুমি এখানে তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে যাও। তো হরিদাস ঠাকুর বলেন যে দেখুন কিছু মনে করবেন না, আমাকে যেমনি নিন্দা করেছেন এটাকে কিছু মনে করার কিছু নেই। এই বলে হরিদাস ঠাকুর ওই স্থান ছেড়ে চলে যায়। কিন্তু তিন দিনের মধ্যে সেই যে গোপাল চক্রবর্তী ছিল সে একজন যুবক ছিল, খুব সুন্দর দেখতে, কিন্তু তিন দিনের মধ্যে তার কুষ্ঠরোগ হয় এবং তিন দিনের মধ্যে কি হয়, তাদের সুন্দর লম্বা নাক ছিল সেটি খসে পড়ে এবং তার আঙ্গুল হাতের পায়ের আঙ্গুলগুলো সব গলে গেছে। কেন, যদিও বৈষ্ণবরা তারা কখনো অপরাধ নেন না কিন্তু ভগবান কখনো তিনি ক্ষমা করেন না যখন কেউ কোনো বৈষ্ণবকে কষ্ট দেয় বা তাকে অপমান করে। তো আমরা দেখি পরবর্তী সময়ে যখন হরিদাস ঠাকুরকে একবার মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন যে হরিদাস তুমি তো এত নাম করো, এত নামের মহিমা বলো, তুই জড়জগতে আমরা দেখি অনেক ব্যক্তিরা রয়েছে বিশেষ করে যারা মুসলমান রয়েছে তারা তো অনেক পাপ কাজ করে, তারা গো হত্যা করে, গো মাংস খায়, তারা হিন্দুদেরকে এত অত্যাচার করে, তাদের কি করে উদ্ধার হবে। তারপরে যেসব গাছপালা রয়েছে যারা কিছু কথা বলতে পারে না তারা কি করে উদ্ধার পাবে। এবং এই হরিদাস ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভুর যে কথোপকথন এটি খুব সুন্দরভাবে একটি গ্রন্থে রচনা করা হয়েছে হরিনাম চিন্তামণি বলে, যে হরিনামের কি মাহাত্ম্য এবং ভক্তিবিনোদ ঠাকুর তার উপর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তো সেখানে হরিদাস ঠাকুর বলছেন যে যারা মুসলমান আছে তারা প্রচুর অভ্যস্ত, মানে ভগবানের নামে যে কি মহিমা তারা প্রচুর একটি গালাগালি দিতে তারা প্রচুর হারাম বলে, এবং যখন তারা সেই গালাগালি দিচ্ছে যেহেতু সেই গালাগালির মধ্যে তারা রামের নাম উচ্চারণ করছে ওই নামের মাধ্যমে তাদের উদ্ধার হবে। এবং তিনি একটি পুরাণের কাহিনী শোনান যে একবার একজন মুসলমান ব্যক্তি সে জঙ্গলে যাচ্ছিল এবং একটি বনশূকর তাকে তাড়া করে এবং বনশূকর তাকে আঘাত করে এবং তার মৃত্যু হয়, এবং মৃত্যুর সময় সে উত্তেজিত হয়ে হারাম হারাম বলে সে মারা যায় এবং তার বৈকুণ্ঠে বাস হয়েছে। তিনি বলছিলেন ভগবানের নামের কি মহিমা। তো তখন তিনি বলছেন তারা এইসব গাছপালা রয়েছে তাদের কি করে উদ্ধার হবে। তো তখন হরিদাস ঠাকুর বলছেন যে যখন আমরা জোরে উচ্চস্বরে জঙ্গলে বা বনে চিল্লাই বা কোনো শব্দধ্বনি করি অনেক সময় দেখবেন সেই শব্দধ্বনির প্রতিধ্বনি শোনা যায়, তাই না, আমরা কিছু একটা বললে সেই শব্দটাই আমরা শুনতে পাই। তো তখন বলছে যখন আমরা ভগবানের নাম অনেক উচ্চস্বরে বলবো হরে কৃষ্ণা, উনি বলছেন যদি আমরা বনে জঙ্গলে গিয়ে উচ্চস্বরে হরিনাম করি আমরা যে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি সেইটা আমাদের শব্দ নয়, সেইটা আমাদের শব্দকে আশ্রয় করে সেই গাছপালারা তারা ভগবানের নাম উচ্চারণ করছে। ওই জন্য উচ্চস্বরে যখন আমরা সংকীর্তন করি তার মাধ্যমে গাছপালা কীট পতঙ্গ যারা ভগবানের নাম নিতে পারে না তারাও উদ্ধার পেয়ে যাবে, এমন তিনি ভগবানের নামের মহিমা বর্ণনা করেন। তো আমরা দেখি যে বিশেষ করে আজকের যে দিন যখন এরকম সময়ে যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে বাস করছিলেন, এবং দেখুন হরিদাস ঠাকুর তিনি কত দৈন্য ছিলেন, জগন্নাথ পুরী যে পথে গিয়ে পান্ডারা হাঁটাচলা করতো কখনো সেই পথ দিয়ে হরিদাসপুর যাতায়াত করতেন না। কবি বলতেন, আমি হচ্ছি জবন, আমি এত নিচ, আমার ছায়াও যাতে অন্য কারো গাড়ে না পড়ে যারা ভগবানের সেবা করছে। এবং যেহেতু যারা জবন ছিল তাদের মন্দিরে প্রবেশ ছিল না, উনি শুধু নীলচক্র দর্শন করতেন। এবং সিদ্ধপুকুর বলে একটি জায়গা, যেখানে আমরা যদি পুরীতে যাই সেখানে বসে উনি ভগবানের নাম করতেন, তো আমরা দেখি স্বয়ং উনি জগন্নাথের দর্শন করতে যেতেন না, কিন্তু জগন্নাথ স্বয়ং রোজ হরিদাস ঠাকুরের দর্শন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আসতেন। এবার একবার চৈতন্য মহাপ্রভু একদিন গেছিলেন মন্দিরে, যখন গেছেন দর্শন করতে তো এখন পূজারি তাকে জগন্নাথের দাতুন দিয়েছে, এবং সেই দাতুন এসে তিনি কি করেছেন, হরিদাস ঠাকুর যেখানে জপ করছেন সেখানে সেটি গেঁথে দেন, এবং সেই দাতুন থেকে খুবই সুন্দর একটি বৃক্ষ হয়, বকুল বৃক্ষ, এবং এখনো যেটি সিদ্ধ বকুল নামে পরিচিত। তো সেখানে হরিদাস ঠাকুর জপ করতেন। এখন হরিদাস ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেছেন, তখন একটি সময় এসেছে যখন একদিন হঠাৎ গোবিন্দ, যিনি চৈতন্য মহাপ্রভুর সেবক ছিলেন এবং ওনার গুরু ভাই ছিলেন, তিনি একদিন মহাপ্রসাদ নিয়ে এসেছেন। মহাপ্রসাদ নিয়ে এসে তিনি হরিদাস ঠাকুরকে দিচ্ছেন যে আপনি এই ভগবানের প্রসাদ গ্রহণ করুন। তখন হরিদাস ঠাকুর কি বলছেন, উনি বলছেন যে তুমি যে ভগবানের প্রসাদ নিয়ে এসছো এটা কি করে আমি অস্বীকার করব, কিন্তু এখন আমি আমার নাম সম্পূর্ণ করিনি, আমি কি করে প্রসাদ গ্রহণ করব। উনি কত নাম করতেন, 3 লক্ষ, 3 লক্ষ মানে 192 মালা। এবং তাই নয়, যতক্ষণ না তিনি 192 মালা করতেন ততক্ষণ তিনি কিছু গ্রহণ করতেন না, কিছু খাওয়ার খেতেন না। ভাবুন আমাদের কাছে কত, আমরা 16 মালা করতে আমাদের অবস্থা ইয়ে হয়ে যায়। কিন্তু নাম এবং ওনার চেতনা কিরকম ছিল, উনি মহাপ্রভু বলছেন যে তোমার কি ইচ্ছা আছে বলো, তোমার কি শরীর খারাপ, উনি বলছেন যে আমার শরীর সম্পূর্ণ ঠিক আছে কিন্তু আমার মন ঠিক নেই, কেন, কেন আমি সংখ্যা পূর্ণ করতে পারছি। তো ওই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যদি কোনো ভক্ত তার সংখ্যাপূর্বক নাম পুরো না করছে কোনো দিনে, তাহলে বুঝতে হবে সে সম্পূর্ণভাবে রোগাগ্রস্ত হয়ে রয়েছে, রোগের দ্বারা সে আক্রান্ত হয়ে রয়েছে। এবং শিল্পপাত ওই জন্য বলেছে যে আমরা জানি যে বিশেষ করে যারা বিদেশি ব্যক্তিরা রয়েছে তারা যেহেতু ভগবানের এত নাম করতে পারবে না, তাই তাদেরকে ন্যূনতম মাত্রায় 16 মালা করতে বলা হয়েছে। এবং 16 মালা দেখবেন শিল্পপাত অনেক জায়গায় বলেন যে ন্যূনত মাত্রায় 16 মালা কারা কাদের করা উচিত, যারা হচ্ছে নতুন ভক্ত বা কনিষ্ঠ ভক্ত তারা কম পক্ষে 16 মালা করবে। এবং ইংরেজিতে বলে প্রভুপাদ এক জায়গায় বলছেন যে অ্যাটলিস্ট নিওফাইট ডিভোটি শুড চ্যান্ট অ্যাটলিস্ট 16 রাউন্ডস, আর প্রভুপাদ বলছেন যারা ইসকনের মেম্বার তারা দে শুড চ্যান্ট মিনিমাম 16 রাউন্ড। তার মানে কি, আমরা যখন দীক্ষার সময়, আমাদের কাদের কাদের দীক্ষা হয়েছে, এখানে রাধা সঙ্গে শুনলাম অনেক জনের দীক্ষা হয়েছে, তো দীক্ষার সময় আমরা কি প্রতিজ্ঞা করি, 16 মালা জপ করবো বলি না কমপক্ষে 16 মালা করবো, কোনটা, কিন্তু আমরা ওই কমপক্ষে রেখে দিই 16 মালা, এবার 16 মালা শেষ মানে আজকে শেষ, তাই করলে হবে, 16 মালা হচ্ছে নতুন ভক্ত, যত দিন যাবে আমাদের ধীরে ধীরে অভ্যাস করতে হবে মালা আমরা বাড়াই। এবং মালা কিরকম ভাবে করতে হবে, ভগবানের নাম যখন করছি মানে আমার মনটাকে ভগবানের নামের মধ্যে নিমজ্জিত করতে হবে, আমি চেষ্টা করব কত কত বার আমি ভগবানের নাম মনোযোগ দিয়ে শ্রবণ করছি। এমন না, অনেক সময় কি হয় যে নামকে বলে, নাম হচ্ছে চিন্তামণি, চিন্তামণি মানে কি জানেন, চিন্তামণি হচ্ছে একটি পরশ পাথর, যেটা যে কোনো জিনিসকে স্পর্শ করলে সেইটা সেই জিনিসকে সোনায় পরিণত করে দেয়। নাম চিন্তামণি মানে কি, নাম হচ্ছে কিরকম, আমি যদি নাম করার সময় ভগবানের নামের চিন্তা না করে কোনো জড়জাগতিক জিনিস চিন্তা করছি তো নাম সেইটাকে সফল করিয়ে দেবে। আমি যদি জড়জাগতিক চিন্তা করি তাহলে নামের প্রভাবে সেই জিনিসগুলো আমার জীবনে সফল হতে থাকবে। আমি যদি টাকার চিন্তা করি টাকা আসবে, বাড়ি আসবে, যশ আসবে, এইসব হবে, কিন্তু ভক্তি আসবে না। ওই যে অনেক সময় অনেকে বলে ইসকন হচ্ছে একটি কল্পবৃক্ষের মতো, কল্পবৃক্ষ মানে জানেন, যে কল্পবৃক্ষ মানে একটি বৃক্ষ যার কাছে গেলে যা কিছু আমরা চাইবো তাই পাবো। এমন একজন ব্যক্তি, সে একবার ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান আমাকে তুমি পরের জন্ম এমন একটি স্থান দাও যাতে কোনোদিন আমাকে কাউকে টাকা দিতে না হয়, অনেক সময় হয় না, বিভিন্ন উৎসব থাকলে লোকের কাছে আমরা ভগবানের জন্য সেবা চাইতে যাই, কিছু টাকা দিন, দান দিন। সে বলছে অনেক লোকের কাছে দেওয়া দেবি, আমার কাছে কাউকে কোনোদিন কিছু দিতে না হয়, আমি এটা সবসময় সবার কাছে খালি পেয়ে যাই, খালি পেয়ে যাই। তো পরের জন্মে কি হয়েছে, সে একজন ভিখারি হয়ে জন্মেছে। কারণ ভিখারিকে কেউ তার কাছে কিছু চায়, সবাই তাকে দিয়ে যাচ্ছে। সেরকম একজন ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান আমি চাই যাতে সবসময় আমার হাতে টাকা থাকবে এবং আমার চারিদিকে বিভিন্ন রমণীয় স্ত্রীরা থাকবে। অনেক লোকেরা আশা করে না, বিভিন্ন সুন্দরী স্ত্রীদের মাঝে আমি থাকবো, টাকা পয়সা থাকবো। তো পরের জন্মে কি হয়েছে, ওইটি লেডিস বাসের কন্ট্রাক্টর হয়ে গেছে, যে চতুর্দিকে বিভিন্ন স্ত্রীরা রয়েছে এবং পকেট ভর্তি টাকা। তো ওই জন্য আমরা যখন ভগবানের নাম করছি বা ভগবানের বিগ্রহের সামনে গেছি, আমাদের প্রচুর সচেতন থাকতে হবে যে আমি কি প্রার্থনা করছি। ওই জন্য বলছে কি, অপরাধ শূন্য হয়ে নাও কৃষ্ণ নাম। ভগবানের নাম অপরাধ শূন্য হয়ে করতে হবে। যেমন দশ নাম অপরাধ রয়েছে, এবং সব থেকে বড় অপরাধ কি, অন্য মনস্কয়ে ভগবানের নাম জপ করা। ভাবুন, আমরা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ করেছি বাড়িতে এবং তাকে আমি সময় দিচ্ছি না, তাকে বসিয়ে রেখেছি, আমি ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি, কাজের লোককে বলছি কটা কাপড় কেচেছ, কি রান্না হচ্ছে, এরকম করছি, তাহলে সেই ব্যক্তি কি সম্মান দেওয়া হচ্ছে না, অপমান করা হচ্ছে। তো আমরা যখন নাম করছি, ভগবানকে ডাকছি, আমি কি চিন্তা করছি যে আজকে সকালে কি খাওয়া হবে, আমি কবে ঘুরতে যাব, ওই কাপড়টা কবে কিনবো, ও আমাকে কি বলেছিল, আমার সঙ্গে এরকম কেন হয়েছে। আমরা বিভিন্ন রকমের জিনিস, ওই সময় কি হয়, নাম আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়। দেখেছেন অনেক সময় লোকেরা কাজ করে পিছনে একটি হালকা মিউজিক চালিয়ে দেয় পরিবেশে একটু ভালো লাগার জন্য। আমাদের জবটা অনেক সময় ওরকম হয়ে যায়। তো জব করতে করতে আমরা বিভিন্ন প্ল্যানিং করি, আজকে কোথায় কোথায় যেতে হবে, কাকে ফোন করতে হবে, পুরো দুই ঘন্টা সময় আমরা আমাদের শিডিউলটা গুছিয়ে নিই দিনের, হয় কিনা এরকম। আমরা বিভিন্ন জিনিস ভাবতে থাকি, এইটা কেন হলো, ওটা কেন হলো, আচ্ছা এইটা করবো না। আর দেখবেন জবের সময় বিভিন্ন রকমের আইডিয়া আসে মাথায়, কেউ কেউ তো আছে জবের সময় ডায়েরি নিয়ে বসে, কিছু আইডিয়া আসলে জপের মালা রেখে আমরা ওইটা ইয়ে করতে থাকি, কিন্তু ওইটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যত মনোযোগ সহকারে, প্রেম সহকারে ভগবানের নাম নেব, এবং নামের কি ফল হবে, হরিদাস ঠাকুর কি বলছেন চৈতন্য মহাপ্রভুকে, যে প্রভু আমি চাই যে আমি জানি যে খুব শিগগিরই আপনি আপনার এই লীলা সম্বরণ করবেন, তা আমি আপনার সেই লীলা দেখতে চাই না, যে আপনি আমার আগে চলে যাচ্ছেন সেটা আমি সহ্য করতে পারবো না, তাই আপনার আগে যেন আমার এই শরীর পড়ে যায়, তা আমি চাই যে আমি সব ভক্তদের আশীর্বাদ নিয়ে আপনার এই চরণ কমল আমার বক্ষের উপরে আমি ধারণ করব এবং আপনার এই সুন্দর মুখমণ্ডল আমি আমার নেত্র দিয়ে দেখব এবং আমার মুখে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম উচ্চারণ করে এই দেহকে ছাড়া দিতে। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, দেখো তুমি ভগবান কৃষ্ণের এত বড় ভক্ত, তোমার ইচ্ছা ভগবান নিশ্চয়ই পূর্ণ করবে। তখন হরিদাস ঠাকুর বলছেন যে দেখো, আর তিনি কি বলছেন মহাপ্রভু, যে তুমি আমার সংকীর্তনের প্রধান একজন ব্যক্তি, তুমি চলে গেলে পরে আমি তো পুরো শূন্য অনুভব করব। তখন হরিদাস ঠাকুর কি বলছেন, যে আমি বলছে আমি একটি ছোট কীটের মতো, পৃথিবীতে যদি একটি পিঁপড়ে মারা যায় তাহলে পরে কি কোনো কারো কিছু যায় আসে, তাই না? আমাদের অনেক সময় কি হয়, আমরা যখন ষোলোমালা জপ করছি, চার নিয়ম পালন করছি, কিছু শ্লোক জেনে গেছি, আমরা যখন রাস্তায় যাই যাকে তাকে দেখি এ পুরো পতিত জীব, এ পুরো মায়ার মধ্যে জীব আছে। লোককে দেখে মনের মধ্যে কি আসে, এ দেখো মাংস খাচ্ছে, এ সিগারেট খাচ্ছে, এই এ খাচ্ছে, পুরো নরকে যাওয়ার জন্য। অন্যদেরকে দেখে আমাদের মনের মধ্যে এই চেতনা আসে। অনেক সময় আমরা ভক্তিতে আসার পরে অহংকার বেশি আমরা মতে যাই, যে আমি কিছু হয়ে গেছি এখন। হরিদাস ঠাকুর, ধরুন আমরা মাত্র ষোলোমালা জপ করছি, তাই আমাদের চেতনা এরকম। হরিদাস ঠাকুর 192 মালা জপ করছেন, কিন্তু উনি কি মনে করছেন আমি ছোট একটি পিঁপড়ে, আমার কি মূল্য রয়েছে। বুঝলেন মহাপ্রভু কি বলছেন, যে নিরন্তর ভগবানের নাম কোন স্তরের লোকে করতে পারে, তিনাদপি শুনিছে না তরদপি সে শুনা আমানিনা মান দেনা কীর্তনিয়া সদাহারি, এই স্তরেই ভগবানের নাম নিরন্তর করা সম্ভব। হরিদাস ঠাকুর যেহেতু তিনি ওই দৈনভাবে ছিলেন, তিনি নিরন্তর ভগবানের নাম করতে পেরেছেন। ওই জন্য আমরা যদি নাম করছি, অনেক সময় আমরা দেখবেন আমরা যখন অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করি বা অন্যদের সঙ্গে আমাদের কখনো কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, দেখবেন আমাদের পরের দিন আমাদের জপ ভালো হয় না ভগবানের নামে। কারণ ভগবানের নাম শুধু একটি মন্ত্র নয়, ভগবানের এই মহামন্ত্র ভগবান স্বয়ং। এবং এটা এমন না যে আমি আমার ক্ষমতায় আমার মনোযোগ সহকারে আমি নামকে আমার আয়ত্তে আনবো, সেরকম হবে না। কারণ তিনি একজন ব্যক্তি, নাম প্রভু ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছেন রাধা কৃষ্ণ স্বয়ং। তা আমরা যখন দৈনভাবে তাদের কাছে যাব, তাদের নামের আশ্রয় নেওয়ার জন্য, তখনই তারা কৃপা করবে। ওই জন্য আমাদের প্রতি সচেতন হতে হবে। মহাপ্রভু কি বলেছেন, যে যে ভগবানের নাম নিরন্তর করবে এবং কখনো অন্য কারো কাছে অপরাধ করবে না। ওই জন্য আমাদের সচেতন থাকতে হবে যে আমরা যার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে কীরকমভাবে ব্যবহার করছি, তার উপরে মানে আমাদের দুই ঘন্টার জন্য যে আমরা জব করছি সেটা ভালো তখনই হবে যখন বাকি 22 ঘন্টা আমরা ভালোভাবে আমাদের সদাচার পালন করছি। আমরা বাকি সময় যখন ভালোভাবে আচরণ করব, সবাইকে সম্মান দেব। ওই জন্য আমরা কি প্রার্থনা করছি, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হতো। নাহলে পরে আমি কি করে হরিনাম গাইব? কারণ আমাকে ওই জন্য বলছে কি, যে আমাদের সকলকে সম্মান বলছে না, যে শুধু ভক্তদের সম্মান বলছে, শুধু ব্রহ্মচারীদের সম্মান, সন্ন্যাসীদের সম্মান, শুধু গুরু মহারাজকে সম্মান, এরকম তো গাইছে না, সকলের সম্মান। তার কারণ কি, যে কেউ কালকে ভক্ত হতে পারে। আজকে যদি আমি কারো কাছে অপরাধ করি, কালকে যদি সে ভক্ত হয়ে যায়, তখন সেটা বৈষ্ণব অপরাধ হয়ে যায়। ওই জন্য হরিদাস ঠাকুর তিনি এই প্রার্থনা করলেন এবং মহাপ্রভু তিনি আজকের দিনে যখন গেলেন, হরিদাস ঠাকুর সব ভক্তদের চরণ ধুলো নিয়ে মহাপ্রভুর চরণ তার বক্ষে রেখে তিনি এই শরীর যখন ত্যাগ করেছিলেন, তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের শরীরকে নিজের কোলে নিয়ে তিনি উদ্দণ্ড নৃত্য করেছিলেন এবং তারপরে তিনি সাগরে গিয়ে হরিদাস ঠাকুরের শরীরকে তিনি সাগরের জল দিয়ে স্নান করান এবং তিনি বলেন যে আজকে থেকেই সাগর মহাতীর্থে পরিণত হয়েছে। এবং সব ভক্তরা হরিদাস ঠাকুরের চরণের জল তারা পান করে, মাথায় দেয়, তার গায়ে চন্দন লাগিয়ে তার গাকে সুন্দর করে সাজায় এবং তারপরে মহাপ্রভু নিজে হাতে হরিদাস ঠাকুরের শরীরকে তিনি সমাধি দিয়েছিলেন এবং সব ভক্তরা বালু দিয়েছিল। তারপরে সমাধি দেওয়ার পরে চৈতন্য মহাপ্রভু তিনি চলে যান সিংহদ্বারের সামনে এবং ওখানে যত সব দোকান ছিল বিভিন্ন লোকেদের কাছে গিয়ে তিনি নিজে হাতে হাতে করে ভিক্ষা চেয়েছেন এবং এক একজন এত করে ভিক্ষা দিয়ে দিচ্ছে যে পুরো ভান্ডার হয়ে গেছে এবং একটি প্রায় উৎসব হয়ে গেছে। তারপর অনেক প্রসাদের রান্না হয় এবং মহাপ্রভু স্বয়ং নিজে হাতে তিনি প্রসাদ বিতরণ করা শুরু করেন এবং এক একজন ভক্তের পাতে 5 জনের প্রসাদ তিনি দিয়ে দিচ্ছিলেন। যেহেতু মহাপ্রভু নিজে তিনি প্রসাদ বিতরণ করছেন, মহাপ্রভু খাওয়ার আগে কেউ শুরু করতে পারছে না। তো তখন সবাই স্বরূপ দামোদর বাবা বললো যে প্রভু আপনি গৃহে যান কাশী মিশ্রের ওখানে গম্ভীরাতে, আপনার প্রসাদ আমরা পাঠিয়ে দিচ্ছি এবং সব ভক্তরা নিশ্চিন্তে তারা প্রসাদ গ্রহণ করবে। এবং তারপরে প্রসাদ পরিবেশন শুরু হয়, সব ভক্তরা প্রসাদ পায় এবং তখন মহাপ্রভু বলেছিলেন যে এই হরিদাস ঠাকুরের এই তিরোভাব যে মনোযোগ সহকারে শ্রবণ করবে, যে হরিদাস ঠাকুরের গুণমহিমা মুজবে, তারা সবাই ভগবানের চরণে অপ্রাকৃত আশ্রয় পাবে এবং ভগবানের নাম সে লাভ করতে পারে, ভগবানের প্রতি আমরা প্রেম লাভ করতে পারবো। ওই জন্য আমরা হরিদাস ঠাকুরের জীবনী থেকে শিখি যে কি করে আমাদের দৈন হয়ে ভগবানের নাম নিতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং আমরা এরকম করে ভক্তিপথে এগিয়ে যাব। এখানে সময় সমাপ্ত হয়েছে, আমি আপনাদের কাছে এই আশীর্বাদ কামনা করি যে আমিও ভালোভাবে নাম করতে পারি এবং কারণ আমরা একে অপরেরকে আমরা উৎসাহ দেব এবং সবার প্রার্থনা আজকে আমরা হরিদাস ঠাকুরের কাছে এটা প্রার্থনা করতে পারি যে হরিদাস ঠাকুর আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে ওনার যেরকম নামের প্রতি রুচি হয়েছে, উনি যেমন ওনার গুরুর চরণে যেমন ছিল প্রভুপাদ, তার গুরুদেবের আদেশ পালন করতে পেরেছেন, সেরকম আমরাও যাতে আমাদের জীবনে ভগবানের নামের আশ্রয় নিতে পারি, আমরা যাতে বৈষ্ণবের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি এবং আমরাও যাতে আমাদের গুরুদেবের আদেশ পালন করে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর তিরোভাব তিথি কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। তো আমাকে সহ্য করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।